বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। বাংলাদেশ এবং ভারতে এখন বুধবার রাত, আর এখানে ওয়াশিংটনে বুধবার দুপুর। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের রিপোর্ট।
আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোট এবং জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে বুধবার একাদশ জাতীয় সংসদ নিয়ে দ্বিতীয় দফা সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
রয়েছে কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর প্রতিবেদন।
আগামী বছরের সাধারণ নির্বাচনের আগে রামের নামে রাজনৈতিক আবহাওয়া উত্তপ্ত করে তোলার চেষ্টায় বিরোধী দলগুলো উদ্বিগ্ন।
আরও রয়েছে আমাদের নিয়মিত পরিবেশনা হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় যুক্তরাষ্ট্রের মেয়াদ মধ্যবর্তী নির্বাচন। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। প্রথমেই আজ রয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যমেয়াদী নির্বাচনের সর্বসাম্প্রতিক খবরাখবর। যুক্তরাষ্ট্রে মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে মধ্যমেয়াদী নির্বাচনে রিপাবলিকান দল সেনেটে তাদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়। 8 বছর পর প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেয়েছে ডেমোক্র্যাটরা। প্রেসিডেন্ট ট্রাম্প সদম্ভে কংগ্রেস নির্বাচনে সেনেটে রিপাবলিকানদের জয়লাভের কথা জানান। বুধবার এক টুইট বার্তায় তিনি বলেন, যারা তার সঙ্গে নিয়ম নীতি মেনে কাজ করেছেন তারা ভালো ফল পেয়েছেন এবং যারা করেননি তাদের বিদায় নিতে হয়েছে। তিনি বলেন, অত্যন্ত জঘন্য এবং প্রতিকূলতার মাঝে আমরা এই বড় জয় পেয়েছি। কংগ্রেসের রাজনৈতিক বিভাজনের ফলে যে কোনো আইনি উদ্যোগ নেবার প্রক্রিয়া প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য এবার কষ্টসাধ্য হবে। বুধবার সকাল পর্যন্ত ধারণা করা হয় প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাট রিপাবলিকানদের দখলে থাকা 26টি আসনে জয়লাভের মধ্য দিয়ে সর্বমোট 435টি আসনের 230টি আসন জয়লাভ করতে যাচ্ছে। প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনে জয়লাভকারীদের সংখ্যা ছিল অনেক। এর মধ্যে রয়েছেন দুই মুসলিম নারী, দুজন আদিবাসী রমণী এবং সমকামী। আগামী জানুয়ারি মাসে নতুন কংগ্রেস শপথ নেওয়া 100 জন নারীর মধ্যে এই নারীরাও থাকবেন। যুক্তরাষ্ট্রের মধ্যমেয়াদী নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং রিপাবলিকানরা সেনেটে তাদের নিয়ন্ত্রণ বজায় রেখেছে। এর ফলে কংগ্রেসে যে দ্বিদলীয় বিভাজন হল তাতে আগামী 2 বছর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মসূচি আইনি অনুমোদন পেতে বাধাগ্রস্ত হবে। এই প্রত্যাশিত ফলাফলে অন্তত ট্রাম্পের প্রতি আংশিক তিরস্কার ব্যক্ত করা হল, যিনি গোটা দেশে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে অসংখ্য নির্বাচনী সমাবেশ করেছেন এবং বারবার বলেছিলেন এই নির্বাচন হচ্ছে তাঁর প্রেসিডেন্ট পদের ব্যাপারে গণভোট। ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক নেতা ন্যান্সি পেলোসি ওয়াশিংটনে ডেমোক্রেটিক পার্টির সদর দপ্তরে বিজয় বক্তব্যে বলেন, আজ হচ্ছে ডেমোক্রেট ও রিপাবলিকানদের বিষয়, এটি হচ্ছে সাংবিধানিক নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার এবং ট্রাম্প প্রশাসনে ভারসাম্য বজায় রাখার উপলক্ষ। গত 8 বছরে এই প্রথম প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ গ্রহণ করে ডেমোক্র্যাটরা ট্রাম্পের আইনি অগ্রাধিকারের উপর নজরদারি ছাড়া আরও অনেক কিছু করতে পারবে। তারা প্রেসিডেন্টের তরফ থেকে কোনো রকম বাড়াবাড়ি নিয়ন্ত্রণ করতে পারবে। তারা গুরুত্বপূর্ণ এমন হাউস কমিটিগুলোর দায়িত্ব নেবে যাদের কড়া তদন্ত করার ক্ষমতা রয়েছে। কোনো কোনো ডেমোক্র্যাট বলছেন যে তারা এই ব্যাপারে তদন্ত করে দেখবেন যে ট্রাম্পের কোনো ব্যক্তিগত ও আর্থিক স্বার্থে সংঘাত রয়েছে কিনা, সেটা জানার জন্যে তারা তাঁর করের কাগজপত্র, তাঁর আর্থিক ও ব্যবসায়িক স্বার্থ এবং 2016 সালের নির্বাচনী অভিযানে রাশিয়ার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার বিষয়টিও তদন্ত করে দেখতে পারবেন। তবে সেনেটের উপর নিয়ন্ত্রণ বজায় রেখে রিপাবলিকানরা ট্রাম্পের বিচার বিভাগীয় এবং অন্যান্য প্রার্থীদের অনুমোদন দিতে পারবেন। রিপাবলিকান নেতৃত্বাধীন সেনেট ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার কংগ্রেসের উদ্যোগ ঠেকাতে পারবে, যদিও ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনবে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে নতুন করে ডেমোক্রেটিক পার্টির সংখ্যাগরিষ্ঠতার কারণে জানুয়ারি মাসে কংগ্রেসের নতুন অধিবেশন বসলে তারা পররাষ্ট্র বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে এবং ট্রাম্প প্রশাসনকে এ ব্যাপারে নিয়ন্ত্রণ করতে আগ্রহী হয়ে উঠবে। কূটনৈতিক উদ্যোগ, শরণার্থীদের কোটা কিংবা বিশ্বজুড়ে চলমান আঞ্চলিক উদ্বেগ, এসব ব্যাপারে প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটরা এমন ইঙ্গিত দিচ্ছেন যে তারা প্রশাসনকে তার নীতি সম্পর্কে জবাবদিহিতার মুখোমুখি করাবেন এবং যেসব বিষয়ে দ্বিমত হবে সেখানে তারা অর্থনৈতিক চাপ দেবেন। রিপাবলিকান, যারা বিগত ওবামা প্রশাসনের বেশিরভাগ সময় এই ভূমিকা পালন করেছিলেন, সতর্ক করে দিয়েছেন যে পররাষ্ট্রনীতি বিষয়ে দ্বিদলীয় দ্বিমত বৃদ্ধি পেতে পারে। প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটিক সদস্য নিউ ইয়র্ক থেকে এলিয়ট এঞ্জেল, যিনি সম্ভবত প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র কমিটির চেয়ারম্যান হবেন, রয়টারকে জানিয়েছেন যে তাঁর প্যানেল রাশিয়া, উত্তর কোরিয়া এবং সৌদি আরব সহ বিদেশের সঙ্গে প্রশাসনের সম্পর্ক পর্যবেক্ষণ করবে। এঞ্জেল বলেন, সৌদিরা যদি আমাদের সমর্থন চায় তাদেরকে কিছু কিছু জিনিসের দিকে নজর রাখতে হবে। মঙ্গলবারের মধ্যমেয়াদী নির্বাচনে সেনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা বৃদ্ধি পেলেও সেনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটি কংগ্রেসের একটি কক্ষ নিয়ন্ত্রণ করার গুরুত্ব স্বীকার করে নিয়েছে।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
এবার অন্যান্য খবরাখবর। বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট এবং জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে একাদশ জাতীয় সংসদ নিয়ে দ্বিতীয় দফা সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সংলাপে জোটের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ঐক্যফ্রন্টের পক্ষে নেতৃত্ব দেন গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। বিস্তারিত শুনুন আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের কাছে।
সংলাপ শেষে জোটের পক্ষ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন মন্ত্রী বলেন, তারা একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা দিয়েছেন এবং তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। ঐক্যফ্রন্টের সাত দফা দাবির বিষয়ে তিনি বলেন, পৃথক এক সংবাদ সম্মেলনে দ্বিতীয় দফা সংলাপের বিষয়ে ডক্টর কামাল হোসেন বলেন,
আমরা তো সেই চেষ্টা করে যাচ্ছি করে যাব যে একটা স্থিতিশীল অবস্থা, একটা শান্তিপূর্ণ অবস্থার মধ্যে সবকিছু হোক। দায়িত্ব তো সরকারের, বল সরকারের কোর্টে।
ঐক্যফ্রন্টের তরফে জানানো হয়েছে তারা আলোচনা এবং আন্দোলন একই সাথে চালিয়ে যাওয়ার পক্ষপাতী। তারা বলেন, দাবি না মানলে পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের জাতীয় ঐক্যফ্রন্ট রাজশাহী বিভাগীয় সমাবেশের অনুমতি পেয়েছে। স্থানীয় পুলিশ বিভাগের কাছে বিএনপির পক্ষ থেকে ওই সমাবেশ করার অনুমতি চাওয়া হয়। বিস্তারিত শুনুন আমাদের বগুড়া সংবাদদাতা প্রতীক ওমরের কাছে।
রাজশাহীতে বিভাগীয় সমাবেশ করার অনুমতি পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। বিএনপির পক্ষ থেকে সমাবেশের অনুমতি চেয়ে আবেদনের প্রেক্ষিতে বুধবার দুপুরে অনুমতি দেয় রাজশাহী মহানগর পুলিশ। আগামী শুক্রবার ওই সমাবেশ অনুষ্ঠিত হবে। পুলিশ রাজশাহী মহানগরের গণকপাড়া মোড়ে সমাবেশের জন্য অনুমতি দেয়। সমাবেশের প্রস্তুতি সম্পর্কে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন,
গণতন্ত্রকে পুনরুদ্ধার করা, মৌলিক অধিকারকে পুনরুদ্ধার করা, বাংলাদেশে একটা নিরপেক্ষ সরকার এর মাধ্যমে একটা ঐতিহাসিক নির্বাচন করার জন্যই আমাদের প্রস্তুতি চলছে।
অনুমতি পাওয়ার পর থেকেই বিএনপি সমাবেশ সফল করতে প্রস্তুতি শুরু করেছে। নগরী জুড়ে চলছে মাইকিং। সমাবেশে ডক্টর কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কাদের সিদ্দিকী বক্তব্য রাখার কথা রয়েছে। প্রতীক ওমর, ভয়েস অব আমেরিকা, বগুড়া।
ভারতের অসমে সড়ক দুর্ঘটনায় উগ্রপন্থী সংগঠন উলফার সুপ্রিম কমান্ডার পরেশ বড়ুয়া নিহত হয়েছেন। কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
অসমের স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, চীন মায়ানমার সীমান্তে ভয়ে ভয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা বিরোধী অসমের উগ্রপন্থী সংগঠন উলফার সুপ্রিম কমান্ডার পরেশ বড়ুয়ার। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তার। সংশ্লিষ্ট রাজ্যের গোয়েন্দা সূত্রের খবর, অনেকদিন ধরে চীনে ঘাঁটি গেড়ে রয়েছে ওই জঙ্গি নেতা। মায়ানমারের গভীর জঙ্গলে শক্তি বৃদ্ধি করছে সংগঠনটি। দলীয় গতিবিধি তদারকি করতে ঘটনার দিন রুইলি রওনা দেয় পরেশ বড়ুয়ার কনভয়। মাঝপথেই দুর্ঘটনার মুখে পড়ে পরেশ বড়ুয়ার গাড়ি। ওই নেতার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন অসম পুলিশের এক শীর্ষ আধিকারিকও। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
নিউইয়র্ক সিটিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে উত্তর কোরিয়ার একজন শীর্ষ কর্মকর্তার পরিকল্পিত বৈঠকটি আপাতত বাতিল করা হয়েছে। পররাষ্ট্র বিভাগ আজ খুব ভোরবেলা জারি করা এক বিবৃতিতে বলেছে যে এই বৈঠক পরে কোনো এক সময় অনুষ্ঠিত হবে। আমাদের পরস্পরের সুবিধাজনক সময়ে আমরা এই বৈঠক ডাকব, তারা বলে। তবে এই বিবৃতিতে এটা জানানো হয়নি যে কেন বৈঠকটি বাতিল করা হলো। কথা ছিল পম্পেও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের একজন শীর্ষ উপদেষ্টা কিম ইয়ং চলের সঙ্গে বৈঠক করবেন। এই সপ্তাহের প্রথম দিকে এই বৈঠকের ঘোষণায় বলা হয়েছিল যে তারা সিঙ্গাপুর শীর্ষ বৈঠকের যৌথ বিবৃতির চারটি স্তম্ভ, যার মধ্যে রয়েছে উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণের ব্যাপারে চূড়ান্তভাবে সত্যায়ন, তার অগ্রগতি নিয়ে আলোচনা করবেন। আফগানিস্তানের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যে ইরানের বন্দর চাবাহার নির্মাণ আফগান অর্থনীতিতে যে ভূমিকা রাখছে সেই কারণে ইরান বিরোধী নিষেধাজ্ঞা থেকে যুক্তরাষ্ট্র আফগানিস্তানকে ছাড় দিচ্ছে। গতকাল মঙ্গলবার ট্রাম্প প্রশাসন যে ছাড় দিয়েছে তার ফলে আফগানিস্তানের সঙ্গে ওই বন্দরের সংযোগের জন্য একটি রেলওয়ে লাইন নির্মাণ করা সম্ভব হবে। তাছাড়া ওই যুদ্ধবিধ্বস্ত দেশকে ইরান থেকে পেট্রোলিয়াম জাতীয় পণ্য আমদানি চালিয়ে যাওয়ারও অনুমতি দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট আশরাফ গানির মুখপাত্র আজ এক টুইট বার্তায় জানান যে চা বাহারের ব্যাপারে গত ছ মাসে প্রেসিডেন্ট আশরাফ গানির সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের সম্পৃক্ততা লক্ষ্য অর্জনে সমর্থ হয়েছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভে 190 মিটারে 1575 কিলোহার্টজে, এবং আমাদের ফেসবুকেও আপনারা দেখতে পারেন।
হ্যালো,
আর এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় যুক্তরাষ্ট্রের মেয়াদ মধ্যবর্তী নির্বাচন, আর সঞ্চালন করছেন সরকার কবিরউদ্দিন।
ধন্যবাদ তাহেরা। তাহেরা যেমনটি কিনা বললেন ঠিক সেভাবেই আমরা আজকে আলোচনা করছি এই মাত্র সমাপ্ত ও গত রাত্রে সমাপ্ত যুক্তরাষ্ট্রের মধ্যমেয়াদি নির্বাচন, আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়। এবং আমাদের আজকের এই অনুষ্ঠানে শ্রোতাদেরকে জানানোর জন্যে, শ্রোতাদের সঙ্গে কথাবার্তা বলার জন্যে এবং আলোচনা পর্যালোচনা বিশ্লেষণের জন্যে উপস্থিত রয়েছেন তিনজন। টেক্সাস সাদার্ন ইউনিভার্সিটির শিক্ষক ডক্টর সেলিনা আহমেদ, রয়েছেন টেক্সাস এএনএম ইউনিভার্সিটির শিক্ষক ডক্টর মেহনাজ মোমেন, এবং আমার সঙ্গে ভয়েস অফ আমেরিকার তরফে উপস্থিত রয়েছেন ক্যালিফোর্নিয়া থেকে আমাদের সংবাদদাতা ডক্টর আবু নাসের রাজীব। আপনাদের তিনজনকেই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। অতিথি উত্তরদাতারা আমাদের শ্রোতাদের প্রশ্ন মন্তব্যের জবাব দেবেন আজকের অনুষ্ঠানে, আর অনুষ্ঠানে শ্রোতাদের বা উত্তরদাতাদের মন্তব্য বক্তব্য সবই তাঁদের নিজস্ব মতামত, ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর তার দায় দায়িত্ব বর্তায় না, বর্তাবে না। ধন্যবাদ। এখন তাহলে শুরু করছি, সরাসরি চলে যাচ্ছি আন্তর্জাতিক টেলিকনফারেন্স লাইনে। একই প্রশ্ন বা মন্তব্য নিয়ে প্রত্যেক অতিথি উত্তরদাতার কাছে যাওয়া সম্ভব নাও হতে পারে। প্রশ্নকর্তারা প্রশ্ন বা মন্তব্য সংক্ষিপ্ত করবেন দয়া করে, উত্তরদাতারাও বক্তব্য দীর্ঘ না করলেই বাধিত হব। আর ভালো কথা, এই অনুষ্ঠানের লক্ষ্য জ্ঞানানুশীলন, খবরাখবর জানা, তথ্য সংগ্রহ, বিশেষ কোনো দেশ কাল সমাজ পাত্র বা ঘটনার প্রতি অঙ্গুলি নির্দেশ নয়, বুদ্ধিদীপ্ত আলোচনাই কাম্য আমাদের। এখন তাহলে শুরু করছি, প্রথমেই যাচ্ছি আমাদের অতিথি উত্তরদাতাদের কাছে। প্রথমে যাচ্ছি হিউস্টন টেক্সাসে ডক্টর সেলিনা আহমেদের কাছে তার প্রারম্ভিক মন্তব্য বক্তব্যের জন্য। ডক্টর সেলিনা আহমেদ,
ধন্যবাদ ভাই। প্রারম্ভিক মন্তব্য তো খুব উৎসাহিত,
জি
খুবই উৎসাহিত, এবং হারা জিতা তো আছে, এতে সুস্থ নির্বাচন দেখলে পরে আমাদের মনটা মানে অনেক বেশি উৎসাহিত হয় আরো কিছু ভালো কিছু করার জন্য। তো এখন সেখানেই যদি মন্তব্য বলতে চাই তাহলে দেখব যে যে হাউস মানে এটা একটা ব্যালেন্স আসলো পাওয়ারে। হ্যাঁ, সেই জিনিসটা একচেটিয়া যদি আমাদের হাউস এবং সিনেটে এক পক্ষেরই লোক থাকে তাহলে সেটা সুস্থ নয়। তো সুতরাং যে ব্যালেন্সটা আসছে পাওয়ারের ডিস্ট্রিবিউশনটা, সেটা আমাকে অনেক আশাবাদী করে, এবং মহিলাদের নিযুক্তটা আমাকে আশাবাদী করে, আমাকে আশাবাদী করে সবচেয়ে ইয়াংগেস্ট মহিলা আজকে হাউসে এসছেন, কংগ্রেসে এসছেন,
29 বছর বয়সী,
সেগুলো খুব আশাবাদী।
জি জি, আপনি যার কথা বললেন ওকেসিও কর্টেজ, 29 বছর বয়সী মহিলা, হ্যাঁ, নিউ ইয়র্ক থেকে। জি, এবার আমরা যাব ডক্টর মেহনাজ মোমেনের কাছে। তার আগে একটু দু একটা পয়েন্ট বলে নিতে চাই। যুক্তরাষ্ট্র কংগ্রেসকে আমরা দুই ভাগে ভাগ করি সাধারণত, আমরা নিম্নকক্ষ বা উচ্চকক্ষ বলি না, আমরা বলি দু কক্ষ বিশিষ্ট কংগ্রেস যুক্তরাষ্ট্রের, একটি হচ্ছে সেনেট আর একটি প্রতিনিধি পরিষদ। প্রতিনিধি পরিষদের সদস্য সংখ্যা 435, এবং প্রতিনিধি পরিষদের সদস্যদেরকে সাধারণভাবে কংগ্রেসম্যান বলা হয়, এবং সেনেটের সদস্য সংখ্যা 100, এবং সেনেটের সদস্যদের সাধারণত সেনেট বলেই অভিহিত করা হয়ে থাকে। যুক্তরাষ্ট্রের মোট রাজ্যের সংখ্যা 50, 50টি রাজ্যের প্রত্যেকটি থেকে দুজন করে সেনেট প্রতিনিধিত্ব করেন, সেনেটের সেই জন্য সংখ্যা হচ্ছে 100 এবং প্রতিনিধি পরিষদে প্রত্যেকটি রাজ্য থেকে বিভিন্ন সংখ্যায় বিধায়করা প্রতিনিধিত্ব করে থাকেন। সবচেয়ে বড় রাজ্য যেটা লোকসংখ্যার দিক থেকে সেটা ক্যালিফোর্নিয়া, সেখানকার প্রতিনিধি সবচেয়ে বেশি রয়েছেন এবং 435 জন যেমন আমরা বললাম। এবং এটা ছাড়াও 36টি রাজ্যে গভর্নরদের পদে নির্বাচন হয়েছে এবার, এবং প্রতিনিধি পরিষদের মেয়াদ হচ্ছে 2 বছর করে, প্রতি 2 বছর পর পর এক তৃতীয়াংশ করে ভোট হয়, এবং সেনেটের মেয়াদ হচ্ছে 6 বছর করে, প্রতি 6 বছর পর পর সেনেটের, প্রতি 2 বছর পরপরই সেনেটের 1/3 করে, 35টি করে সেনেটরের আসনে নির্বাচন হয়ে থাকে। তো ডক্টর মেহনাজ মোমেন, এবার আপনার প্রারম্ভিক বক্তব্য।
আমরা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী মেয়াদ যে নির্বাচন দেখি সেখানে সবসময় একটা ট্রেন্ড দেখি যে 2 বছর আগে যে পার্টি থেকে যে পার্টি জয়লাভ করে বিশেষ করে প্রেসিডেন্সিয়াল রেসে সেই পার্টির আপনার ফলাফল খারাপ হয় আমরা দেখি। তো সেই অনুযায়ী এই ফলাফল একদমই অপ্রত্যাশিত না, কিন্তু এখানে আরো কতগুলো জিনিস মনে রাখতে হবে। এই ফলাফল যেখানে ডেমোক্র্যাটরা আপনার হাউস জিতলো এটা কিন্তু একটা যেখানে অর্থনীতি ভালো করছে এরকম একটা সময় জিতলো, কাজে এই অর্জনটা অনেক মানে বড় অর্জন। কিন্তু এর সাথে সাথে এটাও মনে করতে হবে যে কি রেস গুলো, কতগুলো রেস ছিল যেখানে আপনার অনেক উত্তেজনা, অনেক আপনার অনেক টাকা ব্যয় করা হয়েছে। যেমন আমার এখানে টেক্সাসে বেটো উনি জিততে পারেননি, আপনার ফ্লোরিডার গভর্নর রেস সেখানে জিততে পারে নাই, তারপর জর্জিয়া এখনো আপনার এখনো বলছে যে এটা ইয়েতে যেতে পারে, মানে রান আপে যেতে পারে। হ্যাঁ, তো এই জিনিসগুলো মনে রাখতে হবে যে অনেকখানি কাছাকাছি এসেও কতগুলো কি রেসে তারা জয়লাভ করতে পারেনি। আমরা যদি নারী প্রতিনিধিদের ক্ষেত্রে দেখি এবার 100 বেশি নারী, এখনো তো অনেক রেস আনডিসাইডেড, খুব সম্ভবত 100 বেশি আপনার প্রতিনিধি হবে আর কি হাউসে, তো সেটাও একটা ঐতিহাসিক অর্জন। আর একটা জিনিস মনে রাখতে হবে, এটা যে এটা আমরা এখন যতগুলো কথা বলছি সেগুলো সব ন্যাশনাল লেভেলে, কিন্তু স্টেট লেভেলেও অনেক কিছু কিন্তু অর্জন হয়েছে আপনার গভর্নর, তারপর স্টেট লেজিসলেচার, এসব ক্ষেত্রে আপনার ডেমোক্রেটের রেজাল্ট মানে ওভারঅল রেজাল্ট ভালো। প্লাস আঞ্চলিক দিক দিয়ে দেখতে হবে যে 2016 ডেমোক্রেটরা অসম্ভব খারাপ করেছিল, কারণ মিডওয়েস্টে আপনার পেনসিলভানিয়া, উইসকনসিন এসব জায়গায় ওরা অনেক কি রেস হেরেছিলেন। হ্যাঁ, তো সেইসব জায়গা আস্তে আস্তে পূরণ হচ্ছে। এখন ওয়েস্টের রেজাল্টটা এই নেভাদা, অ্যারিজোনা এগুলোর উপরও অনেক কিছু নির্ভর করে, হয়তো মানে পুরোপুরি ফলাফলটা নির্ভর করে না, কিন্তু তারপরও আঞ্চলিক ভাবে তারা কতখানি সফল সেই জিনিসটা নির্ভর করে।
জি, যুক্তরাষ্ট্রে যেমন কি ডক্টর মেহনাজ মোমেন এবং ডক্টর সেলিন আহমেদও যেমন ঠিক না বললেন যে যুক্তরাষ্ট্রে প্রতি 4 বছর অন্তর মূল নির্বাচন, মূল এই জন্যে বলছি যে প্রতি 4 বছর পরপর প্রেসিডেন্ট নির্বাচন হয়, এবং প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে গোটা প্রতিনিধি পরিষদের নির্বাচন হয়, সেনেটের 1/3 নির্বাচন হয়, গভর্নরদের 1/3 নির্বাচন হয়, এবং সেই সঙ্গে যেমন ডক্টর মেহনাজ মোমেন উল্লেখ করলেন সেই সঙ্গে স্থানীয় সরকারের বিভিন্ন বডির বিভিন্ন সংস্থার নির্বাচন, যেমন শিক্ষা বোর্ড ও হতে পারে, স্থানীয় কোর্ট হতে পারে, কোর্টের বিচারপতিদের নির্বাচন হতে পারে, এই নির্বাচনগুলো হয়। তো ভাই রাজীব, আপনি কি বলবেন প্রারম্ভিক মন্তব্যে?
ধন্যবাদ কবির ভাই। আমার যেটা মনে হয় যে গতকালকে নির্বাচন একটা মিশ্র ফলাফল দেখা গিয়েছে। আপনি যেমনটা বলছিলেন একটু আগে যে সেনেটে রিপাবলিকানদের এর আগে সংখ্যাগরিষ্ঠতা ছিল, সিনেটের 100 সদস্যের মধ্যে এর গতকালের নির্বাচনের আগ পর্যন্ত রিপাবলিকান দলীয় 52 জন সিনেটর ছিলেন এবং ডেমোক্রেট দলীয় 48 জন সিনেটর ছিলেন। এখন পর্যন্ত সর্বশেষ ফলাফলে দেখা যাচ্ছে যে রিপাবলিকান দলের 51 জন সিনেটর নির্বাচিত হয়েছেন এবং ডেমোক্রেটিক পার্টির 45 জন সিনেটর নির্বাচিত হয়েছেন। এখনো 4টি রাজ্যের ফলাফল সম্পূর্ণভাবে ঘোষণা করা হয়নি, তার মধ্যে এই 4টিতেই হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। তবে আপনার বিশ্লেষকরা ধারণা করছেন যে এই সব নির্বাচনের ফলাফল ঘোষণা হয়ে গেলে হয়তো দেখা যাবে যে আপনার রিপাবলিকানরা 53টি আসনে জয়ী হবে এবং ডেমোক্রেটিক পার্টির সিনেটররা 47টি আসনে জয় হবে। আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের যে কোনো আইন দুই আপনার এই যে দুই আইনসভার যে দুটো কক্ষ রয়েছে সিনেট এবং প্রতিনিধি পরিষদ, দুই কক্ষেই সেই আইনটি পাশ হতে হয় এবং তারপর প্রেসিডেন্ট সেই আইনে সই করলে, আপনার কোনো একটা বিলে সই করলে সেটি আইনে পরিণত হয়। তো আজকের এই নির্বাচন, গতকালকের যে নির্বাচন, সেই নির্বাচনের ফলাফলে আমরা যেটা দেখতে পাচ্ছি, গত দুই বছরে আপনার যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস, প্রতিনিধি পরিষদ এবং সিনেট, এই যুক্তরাষ্ট্র সরকারের যে তিনটি অঙ্গ রয়েছে, এই তিনটি অঙ্গেরই অঙ্গের উপরই রিপাবলিকানদের একচ্ছত্র একটা নিয়ন্ত্রণ ছিল। গতকালকের নির্বাচনের ফলে ডেমোক্রেটিক পার্টি এই তিনটি অঙ্গের একটিতে নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠিত করল। এর ফলে প্রেসিডেন্ট ট্রাম্প ইচ্ছে করলেই তার মতো করে কোনো আইন অথবা তার মতো করে কোনো নীতি কিন্তু আগামী দুই বছরে অন্তত তিনি করতে পারবেন না, তাকে কম্প্রোমাইজ করতে হবে ডেমোক্রেটিক পার্টির সাথে। এবং হিস্টোরিক্যালি দেখা গেছে যে যখন আপনার কোন একটা প্রেসিডেন্ট নির্বাচনের পরবর্তী যে মধ্যবর্তী নির্বাচন হয়, সেই মধ্যবর্তী নির্বাচনে সাধারণত বিরোধী দল ভালো করে থাকে, এবারও ইতিহাসে সে পুনরাবৃত্তি ঘটেছে। আমরা জানি যে গত দু বছর প্রেসিডেন্ট ট্রাম্প তার যে কথাবার্তা ছিল, উনি সবসময় আপনার একটা মধ্যপন্থা অবলম্বন করেননি, একটু একটু পোলারাইজিং একটা ফিগার হিসেবে উনি নিজেকে উপস্থাপন করেছেন। দেখার বিষয় হচ্ছে এই নির্বাচনের ফলাফলের ফলে আগামী দু বছর তার কথাবার্তা এবং তার নীতি এবং তার যে কর্মকাণ্ড, সেখানে কি ধরনের পরিবর্তন আসে সেটা আমরা লক্ষ্য করব।
জি, একটু আগেই আনিস আহমেদ খবর পড়ছিলেন এবং খবরের মধ্যে আনিস আহমেদ আপনাদের শুনিয়েছেন যে যুক্তরাষ্ট্রের মধ্যমেয়াদী নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং রিপাবলিকানরা সেনেটে তাদের পূর্ববৎ নিয়ন্ত্রণ অক্ষুণ্ণ রাখতে পেরেছে। এর ফলে কংগ্রেসে যে দ্বিদলীয় বিভাজন হলো, তাতে আগামী দু বছর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মসূচি আইনি অনুমোদন পেতে বাধাগ্রস্ত হবে। দ্যাট সেড, এটা বলে রেখা দরকার যে যুক্তরাষ্ট্রের সব কিছুই কিন্তু পরিচালিত হয় তিনটে বিভাগ দ্বারা। একটা হচ্ছে যুক্তরাষ্ট্র কংগ্রেস রয়েছে, বিচার বিভাগ রয়েছে এবং নির্বাহী বিভাগ রয়েছে। এর মধ্যে থেকে দুটোই কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিয়ন্ত্রণে রয়েছে। দুটোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো সুপ্রিম কোর্ট, যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্ট। আপনারা জানেন, আমাদের শ্রোতারা জানেন যে এই কিছুদিন আগেই সুপ্রিম কোর্টের একজন বিচারপতির মনোনয়ন হয়েছে, তার আগে আরেকজন বিচারপতির মনোনয়ন হয়েছিল এবং এই মুহূর্তে সুপ্রিম কোর্টে 9 বিচারপতির মধ্যে, প্রধান বিচারপতি এবং 8 বিচারপতি মিলিয়ে 9 মধ্যে সংখ্যাগরিষ্ঠ অংশই কিন্তু রক্ষণশীলদের নিয়ন্ত্রণে, অর্থাৎ কিনা ডোনাল্ড ট্রাম্পের নিয়ন্ত্রণে রয়েছে, ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে রয়েছে, নিয়ন্ত্রণে বলবো না, সমর্থনে রয়েছে। এবং হোয়াইট হাউস নির্বাহী বিভাগের যে মূল পীঠস্থান, সেখানে বসে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং সেখানে আইনি অনুমোদন পেতে খুব বেশি বাধা পেতে হবে বলে অনেকে মনে করছেন না। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণই এক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস না, কিছুটা হয়তো ডেমোক্র্যাটদের হাতে এই নিয়ন্ত্রণ আসছে। মেহনাজ মোমেন, কি মনে করেন আপনি?
দেখেন, যুক্তরাষ্ট্রের সরকার পরিচালিত হয়, সেখানে একটা অনেক বড় একটা প্রিন্সিপাল আছে যেটা হচ্ছে চেকস অ্যান্ড ব্যালেন্স, এবং এই চেকস অ্যান্ড ব্যালেন্স তখনই হবে যখন বিভিন্ন, এই যে আপনি তিনটা ভাগের কথা বললেন যে আপনার লেজিসলেটিভ ব্রাঞ্চ, এক্সিকিউটিভ ব্রাঞ্চ, জুডিশিয়ারি, তারা একে অন্যকে তারা অ্যাকাউন্টেবল, কি বলবো, মানে এভাবে করে তারা দায়বদ্ধতার সামনে মুখোমুখি করবে। কিন্তু যখন একটা পার্টি এই তিনটা বিভাগকে কন্ট্রোল করে, তখন এই অ্যাকাউন্টেবিলিটি আমরা দেখি প্রায় শূন্যের কোঠায় পৌঁছে যায়, যেটা আমরা গত দু বছরে দেখছি। কাজে এই ক্ষেত্রে আপনার যে একটা হাউসের হলেও এই কন্ট্রোলটা
কিছুটা ফারাক হচ্ছে।
হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে লেজিসলেচারের প্রেসিডেন্টের উপর কন্ট্রোল আরেক ভাবে, কি বলবো, মানে সবচেয়ে সার্থক ভাবে লেজিসলেচার করতে পারে যখন আপনার বাজেট দিয়ে। তো প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো অনেক ধরনের পলিসি নিয়ে কথা বলতে পারবেন, অনেক কিছু করতে পারবেন, এমনকি উনার পলিসি হয়তো আইনসভায় অনুমোদনও পেতে পারে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত টাকার অনুমোদনটা পাবে ততক্ষণ পর্যন্ত ওই পলিসি আপনার, মানে ওই পলিসি অর্থহীন। কাজে এইসব দিক থেকে দেখতে গেলে আপনার হাউসের সংখ্যাগরিষ্ঠতা এটা খুবই জরুরি ছিল। যদিও আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই সময়ে ডেমোক্র্যাটদের আরো বেশি আপনার মানে বিজয়ী হওয়া উচিত ছিল, বিশেষ করে এই তিনটা কি রেস, এটাতে আমি অনেক হতাশাগ্রস্ত হয়েছি মানে বিশেষ করে টেক্সাসের দিকে তাকালে। কিন্তু আবার যখন আমি বিভিন্ন রকম স্টেটের ইলেকশন গুলো দেখছি সেগুলোর রেজাল্ট আমার কাছে অনেক আশাব্যঞ্জক মনে হয়েছে। কিন্তু এই একটা হাউসের যে কন্ট্রোলটা, এই কন্ট্রোলটা খুবই খুবই জরুরি। এই কন্ট্রোলটা ছাড়া আপনার কোনো চেকস অ্যান্ড ব্যালেন্স থাকতো না, যে কোনো আপনার রাষ্ট্রপতি যা চাচ্ছেন মোটামুটি সবই করতে পারছেন।
জি, আমাদের যুক্তরাষ্ট্রের সবচেয়ে দক্ষিণ প্রান্তের যে রাজ্য ফ্লোরিডা, সেখান থেকে রফিকুল হক কল করছেন। ভাই রফিকুল হক, আপনি কিছু বলবেন? হ্যালো রফিক,
আমার তো কিছু বক্তব্য আছে।
জি জি জি, নিশ্চয়ই।
ফ্লোরিডা একটা কি এবং সবসময় বিগত দিনে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে এই ফ্লোরিডার একটা সিদ্ধান্ত একটা আমূল পরিবর্তন এবং প্রেসিডেন্টকে নির্বাচিত করেছে।
জি জি জি।
তো যাই হোক, এই 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 কেন্দ্র করে এই জিনিসটাকে আমি যেভাবে দেখছি আর কি, যে ডেমোক্র্যাটদের এই পরাজয়টা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মানে ব্যাপার, যেটা ফ্লোরিডিয়ানদের খুব আশ্চর্য করেছে যে এখানে এতদিনের এই সিনেটের রিপ্রেজেন্ট যে করছিলেন আর কি বিল নেলসন, তার হেরে যাওয়াটা মানে ডেমোক্র্যাটরা খুব ভালোভাবে নিল না।
আমি কি একটু আপনাকে সংশোধন করতে পারি? আমার মনে হয় যে ওটা এখনো
হ্যালো হ্যালো হ্যালো
জি
রফিকুল হক আছেন আপনি?
হ্যাঁ আমি আছি, আমি লাইনে আছি।
হ্যাঁ, কোন একটা লাইন কেটে গেল আমাদের। তাহিদ, কোন লাইনটা কেটে গেল ভাই?
আমি
যেটা
বলছিলাম সেটা হলো যে এই যে কংগ্রেসের যে এখন যে ডেমোক্র্যাটদের যে দখলটা হলো, প্রেসিডেন্ট যে কোনো এক্সিকিউটিভ অর্ডার সহজেই অনুমোদন করে নিতে পারবেন না আর কি, এবং সেটাই একটা বিরাট ডেমোক্র্যাটদের বিজয় বলবো। এবং এটার জন্যে যতখানি তাদের ওই চিত্তা হারিয়ে ক্ষতিগ্রস্ত, তার থেকে একটু আর কি তারা খুশি যে এই হাউসের রিপ্রেজেন্টেশনটা ডেমোক্র্যাটদের হাতে এখন, এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং যে কোনো এক্সিকিউটিভ অর্ডারের ব্যাপারে সর্বময় ক্ষমতা এখন প্রেসিডেন্টের হাতে আর থাকলো না, সেটাই একটা বিরাট বিষয় বলে আমি মনে করছি। এখানকার
একটা কথা, এখানে এক্সিকিউটিভ অর্ডার কিন্তু প্রেসিডেন্ট এখনো করতে পারে, এক্সিকিউটিভ অর্ডারের ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা
নেই। এক্স্যাক্টলি, জি। আচ্ছা রাজীব, রাজীব আপনি কিছু বলছেন? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আপনার লাইনটা কেটে গিয়েছিল।
জি জি, আপনার সেনেটর নেলসন এখনো কিন্তু উনি হার স্বীকার করেননি ফ্লোরিডাতে।
জি জি,
আপনি জানেন যে 99% ভোট গণনা ওখানে হয়েছে, এবং তারপরে আপনার ওখানে যে রিপাবলিকান যে কারেন্ট গভর্নর, তিনি সিনেটর হিসেবে নির্বাচন করছিলেন, তিনি সামান্য ভোটে এগিয়ে আছেন। কিন্তু ডেমোক্রেটিক পার্টির যিনি প্রার্থী এবং কারেন্ট সিনেটর, তিনি বলছেন যে তিনি পুনর্গণনা চান, কারণ আমরা জানি যে এখানকার নির্বাচনে অনেক বিভিন্ন ভাবে ভোট দেওয়া যায়। নির্বাচনের দিনের আগে আর্লি ভোট দেওয়া যায়, আপনার মেইল ইন করে ভোট দেওয়া যায়, পোস্ট অফিসে আপনার ব্যালট আপনি পোস্টের মাধ্যমে ভোট দিতে পারেন। সেই ব্যালট, আপনার প্রভিনশিয়াল ব্যালট, মেইল ইন ব্যালট, সেগুলো কিন্তু এখনো পুরোপুরি গণনা হয়নি। তার ফলে আমরা এখনো নিশ্চিত করে বলতে পারি না যে ফ্লোরিডার ওই সিটটি আপনার ডেমোক্রেটরা হেরে গেছে।
ওদিকে যোগ দেওয়ার জন্য ডিফারেন্স একটু বেড়ে গেছে, যেটা একেবারে মানে লাস্টে আপনার রাত্রি 9:30 দিকে এটা যোগ হয়েছে, ফলে সে সাথে সাথে এসে ওই তার সে মানে জিতে গেছে এরকম একটা ইয়ে দিল আর কি, ভাষণ দিল। তো এখনো পর্যন্ত কনসিড করেননি আর কি বিল নেলসন, যেটা ইয়ে করেছেন আর কি, এখানে যে গভর্নর ক্যান্ডিডেট ছিলেন অ্যান্ড্রু গিলম, সে আরেকজন ওই যে রন ইয়েকে আর কি যেটা করেছে আর কি, সেটা হয় না।
আচ্ছা রফিকুল হক সাহেব, আপনি একটা কথা বললেন, আপনি বলেন যে ফ্লোরিডা কি স্টেট, লুজলি এই কি স্টেট শব্দগুলো ব্যবহার করা হয়, তো এখানে আমাদের একটু রিজার্ভেশন আছে। আমরা মনে করি যুক্তরাষ্ট্রের 50টি রাজ্যের সবকটি কি স্টেট, সবকটি গুরুত্বপূর্ণ, যদিও ফ্লোরিডার কাছাকাছি একটা জায়গা আছে শেষ প্রান্ত যেটা লাস্ট ফ্রন্টিয়ার এই মূল ভূখণ্ডের, সেটা কি স্টেট কি ওয়েস্ট বলে পরিচিত, কিন্তু এমনিতে যুক্তরাষ্ট্রের 50টি রাজ্যের মধ্যে সবচেয়ে বড় রাজ্য আয়তনের দিক থেকে আলাস্কা গুরুত্বপূর্ণ, জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় রাজ্য ক্যালিফোর্নিয়া সেটাও গুরুত্বপূর্ণ, সবচেয়ে ছোট রাজ্য জনসংখ্যার দিক থেকে যেখান থেকে প্রতিনিধি পরিষদের সংখ্যাও সবচেয়ে কম রোড আইল্যান্ড, সেটাও গুরুত্বপূর্ণ, আমাদের 50টি রাজ্যই গুরুত্বপূর্ণ। তো দ্যাট সেড, আর একটা জিনিস বলতে চাই যে এবারে দেখা গেছে যে নর্থ ডাকোটায় একজন ডেমোক্রেট দলীয় প্রার্থী হেইডি হেডক্যাম্প সেনেটর, তিনি পরাজিত হয়েছেন এবং বহুল আলোচিত এই প্রার্থী, এই বহুল আলোচিত ছিল এই সেনেট সদস্য পদটি, এবং ডেমোক্রেটরা খুব চেয়েছিল যে এই আসনটা যাতে তারা রক্ষা করতে পারে, এবং সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও বহুদিন যাবৎ এই প্রার্থীর জন্যে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন, তো শেষ পর্যন্ত তিনি হেরে গিয়েছেন হেইডি হেডক্যাম্প, এবং তারপরে তিনি বলেছেন যে ব্রেট ক্যাভানো, যে সুপ্রিম কোর্টের সর্বসাম্প্রতিক যে বিচারপতি নিয়োজিত হয়েছেন, তার প্রার্থিত্বের ব্যাপারে সেনেটর হেডক্যাম্প আপত্তি জানিয়েছিলেন, এবং আপত্তি জানানোর সঙ্গে সঙ্গে এ মন্তব্যও করেছিলেন যে আমার এই আপত্তি জানানোর কারণে আমার এই সেনেট পদটি হয়তো আমাকে খোয়াতে হতে পারে, তো এটা বিশ্লেষণ করবেন ডক্টর মোমেন।
হ্যাঁ, এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, তো উনি একটা রেড স্টেটে একজন ডেমোক্র্যাট, তো সাধারণভাবে এরকম মানুষ যখন সেনেটের কনফার্মেশন আসে তখন মানুষ এটাকে একটা পলিটিক্যালি চিন্তা করে ভোটটা দেয়, কিন্তু হাইডি হেডক্যাম্প সেটা করেননি, উনার নীতিগতভাবে মনে হয়েছে উনি ক্যাভানোকে সমর্থন করতে পারেন না এবং উনি সেভাবেই ভোটটা দিয়েছেন, এবং উনি জেনে শুনেই দিয়েছেন এবং এখনো উনি বলেছেন এটা নিয়ে উনার কোনো রিগ্রেট নাই। কিন্তু সাথে সাথে নর্থ ডেকোটায় আরো কিছু কিছু জিনিস হয়েছে, সেটা মনে রাখতে হবে কিভাবে করে ভোটার সাপ্রেশন হয়েছে। আপনার নেটিভ আমেরিকানরা কিন্তু ওখানে বিপুল পরিমাণ সংখ্যায় ভোট করতে পারেনি, কারণ অনেকটা শেষ মুহূর্তে আইন পরিবর্তন করে বলা হয়েছে যাদের স্ট্রিট অ্যাড্রেস নাই, যাদের খালি পোস্ট বক্স অ্যাড্রেস, তারা আপনার ভোট করতে পারবেন না, এবং এটা টার্গেট করা হয়েছে একটা বড় কি বলবো মানে একটা দলের প্রতি, সেটা হচ্ছে নেটিভ আমেরিকান, যাদের বেশিরভাগ স্ট্রিট অ্যাড্রেস নাই, খালি পোস্ট বক্সের অ্যাড্রেস আছে। কাজে এরকম ধরনের কিন্তু অনেক ঘটনা ঘটেছে, আপনি জর্জিয়ার ইলেকশনের দিকে যদি তাকান সেখানে খুব সামান্য সংখ্যক, আমরা কয়েক হাজার ভোটের ব্যবধান দেখছি, এখনো সেটা সিদ্ধান্ত হয়নি, কারণ সেটা রান আপে যেতে পারে, এবং আপনি যদি দেখেন এর মধ্যে বিপুল সংখ্যক আফ্রিকান আমেরিকানদের কে পার্চ করে দেওয়া হয়েছে, নতুন নিয়ম করা হয়েছে যারা গত ইলেকশন সেশনে যারা ভোট দেয় নাই ওদের ইনঅ্যাক্টিভ ভোটার তাদেরকে পার্চ করে দেওয়া হয়েছে, এবং জর্জিয়ায় 30% ভোটার হচ্ছে কৃষ্ণাঙ্গ, আর যাদেরকে পার্চ করা হয়েছে তার মধ্যে 70% মানুষ হচ্ছে কৃষ্ণাঙ্গ। কাজে এরকম ধরনের কিন্তু ভোটার সাপ্রেশন অনেক জায়গাতে হয়েছে, জর্জিয়াটা একটা খুব ভালো উদাহরণ, কারণ আমি এখনই বলছিলাম যে 4000 একটা ডিস্ট্রিক্টে বলছে যে 4000 মানুষকে এরকম পার্চ করে দেওয়া হয়েছে যারা ভোট দিতে পারেননি, এবং ওই জায়গাটাতে আপনার স্টেসি এব্রাম হেরেছেন 2000 ভোটের ব্যবধানে। এগুলো কিন্তু অনেক দুঃখজনক, অনেক হতাশা ব্যঞ্জক ঘটনা এই ইলেকশনের সাথে জড়িত।
জি, আমরা এখন ইয়ের কাছে যাব, ডক্টর সেলিনা আহমেদের কাছে। আপনার কাছে আমার প্রশ্ন যে নিউ ইয়র্কের ব্রঙ্কস এবং কুইন থেকে 29 বছর বয়সী এক নারী ওকাসিও কর্টেজ, তিনি সর্বকনিষ্ঠ কংগ্রেস বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন, এবং তিনি যাকে পরাজিত করেছেন রিপাবলিকান দলের, তিনি ওই পদে অধিষ্ঠিত ছিলেন দীর্ঘ 10টি মেয়াদ, 10 মেয়াদ মানে 20 বছর, এবং তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের কংগ্রেস বিধায়ক জো ক্রাউলি। জো ক্রাউলি বিশেষ করে আমাদের উপমহাদেশের অনেকের কাছেই খুব পরিচিত, কেননা উপমহাদেশের বিভিন্ন বিষয় নিয়ে, ইস্যু নিয়ে তিনি কাজ করতেন এবং সংশ্লিষ্ট ছিলেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই উপমহাদেশের। তো এর সম্পর্কে একটু মন্তব্য করবেন ডক্টর সেলিন আহমেদ।
আমার মন্তব্যটা হলো যে আমরা যখন বারাক ওবামা প্রেসিডেন্ট ছিলেন উনি একটা কথা বলতেন যে চেঞ্জ ইজ কামিং।
জি,
এবং তার মূল সূত্র ধরে যদি দেখতে চাই যে দীর্ঘদিন থেকে যে একটা ল্যাটিনো গ্রুপ বা অন্যান্য গ্রুপ, সাব গ্রুপ বা সংখ্যাগরিষ্ঠ লোক যে এগিয়ে আসার চেষ্টা করছে, সেই প্রচেষ্টাটা ঠিকভাবে সফল হলো এখন এইবারের ইলেকশনে। এবং আমি জানি যে যেমন ওই পরিপ্রেক্ষিতে যদি বলি যে বেটো এবং টেড ক্রুজের ইলেকশনটা টেক্সাসে যে আমাদের যে আমরা হারালাম, সেখানে এটুকু বলতে পারি যে একটা পরিবর্তনের জন্য যে পরিমাণ প্রচেষ্টা চালানো হচ্ছিল সেটা সাকসেসফুল হয়েছে নিউ ইয়র্কে, এবং ধীরে ধীরে যে সেই প্রচেষ্টার মূলধনটা যদি আমরা ধরে রাখতে পারি, এটাকে হার হিসেবে না দিয়ে এটাকে বেস করে যদি আমরা এগিয়ে যাই, আমরা কিন্তু আরো পরিবর্তনও দেখতে পারি। সুতরাং 20 বছরের জিনিস কাজ করেছেন, সার্ভ করেছেন একটা পজিশনে, তাকে ডিঙ্গিয়ে এই পজিশনটা অর্জন করা একটা বিরাট সাফল্য। এবং সেই সাফল্যটা অনলি এসছে যে একদিনে আসেনি, আমাদেরকে অ্যাওয়ারনেস তৈরি করতে হয়েছে, আমাদেরকে ভলান্টিয়ার কাজ করতে হয়েছে, আমাদেরকে দেখিয়ে দিতে হয়েছে।
আমাদেরকে মানে ডেমোক্র্যাটদের কথা বলছেন,
ডক্টর মমিন যেটা বললেন যে যেখানে যে স্ট্রিট অ্যাড্রেস নাই বলে তাদেরকে বঞ্চিত করা হলো ভোটার রাইটস থেকে, কি কৃষ্ণাঙ্গ বলে তাদেরকে ডিলিট করে দেওয়া হলো। আমি কিন্তু একটা আফ্রিকান আমেরিকান ইনস্টিটিউশনে কাজ করি, টেক্সাস সাউদার্ন ইউনিভার্সিটি হিউস্টন টেক্সাস, এবং আমি দেখেছি যে সবসময় আমি মনে করিয়ে দিতে চাই যে রোজা পার্ক তার সিটটা ছাড়েননি বলেই আমাদেরকে পিপল অফ কালার হ্যাজ ভয়েস টুডে।
জি, ডক্টর সেলিনা আহমেদ যখন আমাদেরকে বলছিলেন তখন সম্ভবত উনি ডেমোক্রেটদের কথাই বলছিলেন।
জি জি
জি, নিশ্চয়ই আপনার বলার অধিকার আছে। সেই সঙ্গে আমরা ডিসক্লেমার দিয়ে রাখতে চাই যে এ দেশে প্রধান দুটি দলের, একটি হচ্ছে ডেমোক্রেটিক পার্টি আর একটি হচ্ছে রিপাবলিকান পার্টি, দুটোই এদেশের পার্টি এবং এদেশের বহু লোক এই দুই দলের মধ্যে সদস্যত্ব পদে অধিষ্ঠিত আছেন। আমরা সবার তরফ থেকেই কথা বলছি এবং ভয়েস অফ আমেরিকা এই প্ল্যাটফর্ম এটা সবার জন্যে, এই এই আমেরিকার 30 কোটি মানুষের সবার জন্যে সমান অধিকারের একটা প্ল্যাটফর্ম। তো আমরা এখন বাংলাদেশের মুবারক হোসেন ফণি ভাই আপনার কাছে যাচ্ছি, আপনি প্রশ্ন করবেন এবং রাজীব আমাদের হয়ে জবাব দেবেন, অথবা জবাব দেবার জন্য আমাদের দুই অতিথির কোনো একজনকে অনুরোধ করবেন। মোবারক হোসেন ফণি, হ্যালো।
আসলে আপনাদের মতামত আমি শুনছিলাম।
জি জি,
এখানে কৃষ্ণাঙ্গ মাঝে বা বিভিন্ন দেশের অভিবাসীর মাঝে দেখতে হবো, সেটাই আসলে আমি জানতে চেয়েছিলাম। ওখানে একটা ডিভাইডেড আছে, এই মানে এই নির্বাচনের ফলে আদৌ কি কোন পরিবর্তন হবে বলে আপনারা মনে করেন?
ও আচ্ছা, হ্যাঁ, কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গদের মধ্যে যে বিভাজন আপনি দেখেন তাতে কোনো পরিবর্তন আসবে কি না, এবং সংখ্যাগরিষ্ঠ অংশের ভূমিকা, এ সম্পর্কে উনি জানতে চাইছেন। রাজীব,
এবারের নির্বাচনে আপনার বেশ কয়েকজন কৃষ্ণাঙ্গ প্রার্থী জিতেছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হয়ে, এবং আমরা দুজন আফ্রিকান আমেরিকান ক্যান্ডিডেট, তারা দুজনই আপনার গভর্নর প্রার্থী ছিলেন, একজন হচ্ছে ফ্লোরিডাতে, উনি খুব অল্প ভোটের ব্যবধানে হেরে গেছেন, আরেকজন হচ্ছে আপনার জর্জিয়াতে, তার নির্বাচনের ফলাফল তিনিও খুব কম ভোটে এখন পিছিয়ে রয়েছেন। তবে জর্জিয়ার একটি আইন আছে, সেখানে যদি 50% নিচে কোনো প্রার্থী ভোট পায় তাহলে সেটা আবার রান অফ ইলেকশন হয়। আমাদের এখন ওখানে আপনার ভোট পুনর্গণনা হবে, তারপর আমরা ওয়েট করছি যে
ওখানে রান অফ ইলেকশন হবে কিনা। জর্জিয়াতেও ডেমোক্রেটিক পার্টি যে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ছিলেন একজন কৃষ্ণাঙ্গ। আর আপনার যে এখানকার জেনারেলি আফ্রিকান আমেরিকান বা কৃষ্ণাঙ্গ যারা থাকেন এবং মোটা দাগে যারা আপনার যারা মাইনরিটি ভোটার, তারা সাধারণত ডেমোক্রেটিক পার্টির প্রার্থীদেরকে ভোট দিয়ে থাকেন, এবার তারা বেশি সংখ্যায় ভোট দিয়েছেন। আরেকটা বিষয় হচ্ছে যে কবির ভাই আমরা আলোচনা করতে সেটা ভুলে গেছি যে এবারে নির্বাচনে কিন্তু রেকর্ড সংখ্যক মানুষ ভোট দিয়েছে। সাধারণত মেয়াদ মধ্যবর্তী নির্বাচনে খুব বেশি সংখ্যায় মানুষ এখানে ভোট দিতে আসেন না, কিন্তু ভোটের পুরো কত মানুষ এখন ভোট দিয়েছেন এখন পর্যন্ত সেই টোটাল সংখ্যাটা আমরা জানি না, কিন্তু ধারণা করা হচ্ছে যে এখন পর্যন্ত প্রায় 120 মিলিয়ন মানুষ 12 কোটির মতো ভোটার ভোট দিয়েছেন, যেটা মধ্যবর্তী নির্বাচনের ক্ষেত্রে একটা রেকর্ড।
জি, তো
আমার মনে হয় আমি একটা কথা যোগ করতে পারি।
জি জি নিশ্চয়ই। জি ডক্টর মোমেন,
না আমার মনে হয় যে প্রশ্নকর্তা অধিবাসীদের সম্পর্কে প্রশ্ন
করেছিলেন, অধিবাসীদের ভূমিকা কি?
জি ও অধিবাসীদের সম্পর্কে। জি 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 হ্যাঁ হ্যাঁ জি
হ্যাঁ। আচ্ছা আমি একটা জিনিস খালি যোগ করি, হ্যাঁ এতক্ষণ তো ধরেন আমরা অনেক আশার কথা বলছি, কিন্তু এটাও আমার কাছে মনে হয়েছে যে এই এই নির্বাচনে আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের যে ধরনের ক্যাম্পেইন দেখেছি, যেখানে যে ধরনের রেসিস্ট কথা এসছে, হ্যাঁ সেগুলো বিশেষ করে অধিবাসীদের সম্পর্কে, বিশেষ করে এই যে ক্যারাবান নিয়ে এগুলো যে কথা বলেছেন, হ্যাঁ সেগুলো খুবই খুবই হতাশাব্যঞ্জক। কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে হবে, উনি যে যে ক্যান্ডিডেটের হয়ে ক্যাম্পেইন করেছেন তারা প্রত্যেকে কিন্তু জিতেছে। কাজে এই ধরনের মেসেজগুলো যেগুলো বিভাজনীয় মেসেজ, খুবই আপনার ভীতিপ্রদ মেসেজ, সেই মেসেজগুলো কিন্তু কিছু কিছু জায়গায়, সব জায়গায় তা বলছি না, কিন্তু টার্গেটেড এলাকায় সেগুলো কিন্তু সফল। কাজে আমরা আমরা যদিও অনেক মানে আশার কথা বলছি ইলেকশনের রেজাল্ট নিয়ে, কিন্তু পাশাপাশি এই জিনিসটাও কিন্তু মনে রাখতে হবে।
জি, এই এই গতকালকের ভোটের পর ডেমোক্রেটিক দলের নেতা ন্যান্সি পেলোসি ওয়াশিংটনে ডেমোক্রেটিক পার্টির সদর দফতরে এর ফলাফল সম্পর্কে মন্তব্য করেছেন যে আজ ডেমোক্রেট ও রিপাবলিকানের বিষয় নয়, এটি সাংবিধানিক নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার এবং ট্রাম্প প্রশাসনে ভারসাম্য বজায় রাখার একটি উল্লেখযোগ্য বিজয় বলে তিনি মন্তব্য করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যে এই বিজয়কে তার মহা বিজয়, মহা সাফল্য বলে মন্তব্য করেছেন। ডক্টর সেলিন আহমেদ, আপনি কি মনে করেন?
ডক্টর মোমেন যেটা বললেন যে ভয় ভীতির ছিল একটা বিরাট পজিশন প্রেসিডেন্ট ট্রাম্পের, এবং উনি সবসময় বলে গেছেন যে উনি দাঁড়িয়েছেন, পরে ওনার অ্যাডভাইজার ওনাকে জানিয়ে দিতে হলো হি ইজ নট অন দি ব্যালেট, ওকে, কিন্তু উনি ওই ভয় ভীতিটা এতই প্রকটভাবে দেখিয়েছেন এবং যেখানে যেখানে দেখিয়েছেন সেখানেই সাকসেস হয়েছে। তো আমাদের কিন্তু ওই ধরনের প্রতিনিধি এবং ওই ধরনের লোকদের সাথে ভবিষ্যতে কাজ করতে হবে, সেখানে আমাদের দেখতে হবে যে এই ভয় ভীতিকে ভাঙিয়ে দেবার জন্য আমাদের আরো কি করতে হবে। ইভেন যে পার্টি আসুক, রিপাবলিকান পার্টি হোক, ডেমোক্রেটিক পার্টি হোক, যে একটা সংকীর্ণ মন নিয়ে একটা ভয় ভীতি ঢুকিয়ে যে অধিবাসীদের নিয়ে তো একটা ভয়ঙ্কর রকমের ভীতি সৃষ্টি করা হয়েছে, এই এটা কিন্তু ওয়েলকাম হয়েছে ওনার বেসে। সুতরাং সেটারই ফলাফল আমরা দেখছি সাকসেস, এবং
প্রথমবারের মতো দুজন মুসলিম প্রার্থী ডেমোক্রেটিক পার্টি মুসলিম মহিলা প্রার্থীকে নমিনেশন দিয়েছিল, তারা দুজনই কিন্তু হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এ জয়ী হয়েছেন, একজন হচ্ছে মিনেসোটা থেকে আরেকজন হচ্ছে আপনার মিশিগান থেকে, এবং এবং আপনি যদি মোট ভোট সংখ্যা দেখেন তাহলে দেখবেন যে ডেমোক্রেটরা রিপাবলিকান পার্টির থেকে 7% ভোট বেশি পেয়েছে। আপনি যদি এই ভোট সংখ্যা এবং মাইনরিটি প্রার্থী বিভিন্ন যে দুজন মুসলিম নির্বাচিত হয়েছেন তার মধ্যে একজন কিন্তু সোমালিয়ান আমেরিকান, আরেকজন হচ্ছেন প্যালেস্টিনিয়ান আমেরিকান। এবং আরেকটা খুশির খবর দিতে চাই আমাদের বাংলা বিভাগের শ্রোতাদের জন্য, যে বাংলাদেশি আমেরিকান একজন কিন্তু গতকালকে নির্বাচনে জিতেছেন, তার নাম হচ্ছে আবুল খান, তিনি নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্য থেকে সেখানকার যে স্টেট রিপ্রেজেন্টেটিভ হিসাবে টানা তৃতীয়বারের মতো জিতেছেন। আবুল খান হচ্ছেন প্রথম একমাত্র বাংলাদেশি যিনি এই যুক্তরাষ্ট্রের 50টি স্টেটের কোন একটি স্টেটের একজন নির্বাচিত জনপ্রতিনিধি।
জি, রাজীব যেমনটি কিনা বললেন যে এবারের নির্বাচনে কিন্তু সংখ্যাগরিষ্ঠ অংশের এবং বিশেষ করে নারীদের তরফ থেকে বিপুল সংখ্যক প্রার্থিত্ব দেওয়া হয়েছে, বিশেষ করে ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে। এবং এবারের নির্বাচনে দেখা গিয়েছে যে মেয়াদ মধ্যবর্তী নির্বাচনে সাধারণত এই রকম বিপুল সংখ্যায় ভোট পড়ে না। এবারে কিন্তু বিশেষ করে পূর্ব উপকূলের অনেক জায়গায় আবহাওয়া প্রতিকূল ছিল, সারাদিন বৃষ্টি হয়েছে, আকাশ মেঘাচ্ছন্ন ছিল, তারপরেও দেখা গিয়েছে যে বিপুল সংখ্যক লোক ভোট দিয়েছেন। তার আগে প্রায় 3 সপ্তাহ যাবৎ আর্লি ভোট হয়েছে, আগাম ভোট দিতেও এসেছেন। আমি ব্যক্তিগতভাবে দেখেছি অনেক নারী পুরুষ, বয়স্ক প্রবীণ বয়সী লাঠিতে ভর করে, ক্রাচে ভর করে, হুইল চেয়ারে অথবা কাঁধের উপরে অক্সিজেনের বোতল বাঁধা আছে, সেভাবে ভোট দিতে এসেছেন। তো এই সব কিছু দেখে সাধারণত যুক্তরাষ্ট্রে এই রকম বিপুল সংখ্যায় ভোট পড়ে না, এবারে ভোট পড়েছে। অর্থাৎ কিনা মানুষ একটা পরিবর্তন চাইছেন বলে অনেকে মনে করছেন। এবং দেখা গিয়েছে যে প্রেসিডেন্ট ওবামার আমলে, প্রেসিডেন্ট ওবামার প্রথম মেয়াদে, প্রথম যে মেয়াদ মধ্যবর্তী নির্বাচন হয়েছিল, তাতে লোকজন বিশেষ করে শ্বেতাঙ্গদের একটা বিরাট অংশ, তারা বলে ভেবেছিল যে অশ্বেতাঙ্গরা এদেশে শাসন ক্ষমতা নিয়ন্ত্রণে নিয়ে ফেলছে, আমাদেরকে এগিয়ে আসতে হবে। তারা বিপুল সংখ্যায় এগিয়ে এসেছিলেন ভোট দিতে। ঠিক একই রকমভাবে এবারেও ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের, প্রথম মেয়াদ মধ্যবর্তী নির্বাচনে অশ্বেতাঙ্গরা এবং নারীরা বিপুল সংখ্যায় এগিয়ে এসেছেন ভোট দিতে। তো ডক্টর মেনাজুম মোহন, আপনি এই বিষয়টির উপর আলোকপাত করবেন?
হ্যাঁ, আমি আমি আশাব্যঞ্জক দিকটার দিকে তো নিয়ে কথা বললাম, কিন্তু যে ধরনের জিনিসগুলো আপনার আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ ট্রেন্ড গুলো, আমার আমার মত হচ্ছে নেগেটিভ ট্রেন্ড গুলোর দিকেও তাকাতে হবে। তো যাই হোক, যদি আপনি দেখেন এই হাউসে এখন 100, এখন পর্যন্ত মনে হয় 100 জন মহিলা নির্বাচিত হয়েছেন। তো গত হাউসে বোধ হয় 85 জন ছিলেন। সাধারণত আমরা দেখি যে ইনক্রিমেন্টালি বৃদ্ধি পায়, তো এখন আমি বিভিন্ন জায়গায় পড়ছি তারা বলছে যে এটা একটা হিউজ জাম্প, এটা ইনক্রিমেন্টাল বৃদ্ধি না। আর বিশেষ করে আপনার ইভেন স্টেট হাউসেও অনেক 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 জায়গার, আমি ঠিক কোন স্টেট আমি মনে করতে পারছি না, কিন্তু একটা স্টেটের কথা পড়ছি যে সেখানে আপনার স্টেট হাউসে ম্যাক্সিমাম পজিশনে মহিলারা বিজয়ী হয়েছেন। আর নিউ হ্যাম্পশায়ারে একটা স্টেট রিপ্রেজেন্টেটিভ হিসেবে একজন আফগান রিফিউজি নির্বাচিত হয়েছে। তো এসব দিক দিয়ে, মাইনরিটির দিক দিয়ে, ইউনো জেন্ডারের দিক দিয়ে দেখতে গেলে এই নির্বাচন আসলে একটা, এর ফলাফলগুলো খুবই আপনার আশাপ্রদ। আমরা আশা করতে পারি যে ভবিষ্যতে এই এই ধরনের আপনার ভোটার পার্টিসিপেশন এবং এই ধরনের জনপ্রতিনিধি সাধারণ মানুষের মধ্যে থেকে উঠে আসবেন এবং তারা হয়তো সাধারণ মানুষের যে চাওয়া পাওয়া সেগুলোকে আপনার সেগুলোর প্রতিফলন আমরা দেখতে পাবো।
জি, আমরা জানি যে যুক্তরাষ্ট্রের দক্ষিণ আমেরিকা থেকে বিপুল সংখ্যক অভিবাসীর একটি বিশাল কাফেলা যুক্তরাষ্ট্রের সীমান্ত পানে এগিয়ে আসছে এখনও পদব্রজে। এবং এবারের নির্বাচনে এই অভিবাসন, স্বাস্থ্য পরিচর্যা, কর্মসংস্থান, অর্থনীতি, এ জিনিসগুলো বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে অনেকে মনে করেন। রাজীব, আপনি কিভাবে দেখেন বিষয়টা?
আপনার অভিবাসীদের প্রশ্নটা আরেকবার করবেন আপনি, সরি কবি ভাই আমি একটু শুনতে পাইনি।
হ্যাঁ, না, আমি বলছি যে এই যে উত্তর দক্ষিণ আমেরিকা থেকে যে অভিবাসীদের একটা বিশাল কাফেলা যুক্তরাষ্ট্রের সীমান্ত পানে এগিয়ে আসছেন, তার প্রেক্ষিতে বিশেষ করে অভিবাসনের ইস্যুটা, স্বাস্থ্য পরিচর্যা, কর্মসংস্থান, অর্থনীতি, এবং কর্মসংস্থান এবং অর্থনীতি দুটোতেই কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতা পরিলক্ষিত হয়েছে, এগুলো কতটা এফেক্ট করেছে এবারের নির্বাচনকে?
এবারের নির্বাচনে আপনার যেটা দেখা যাচ্ছিল যে ওই ক্যারাভান, যেটা আপনার দক্ষিণ আমেরিকার অনেকগুলো দেশ থেকে প্রায় 5,000 মানুষ একসাথে মার্চ করে আপনার যুক্তরাষ্ট্রের সীমান্তের দিকে তার অভিবাসনের জন্য আসছিলেন, সেই বিষয়টা নিয়ে নির্বাচনের জাস্ট কয়েকদিন আগে আপনার রিপাবলিকান পার্টির পক্ষ থেকে একটি টেলিভিশন বিজ্ঞাপন প্রচার শুরু হয়েছিল, সেটা পরে অবশ্য বন্ধ করে দেওয়া হয় বিভিন্ন সমালোচনার মুখে। তবে ট্রাম্প যেটা উনি নির্বাচনের শেষ সপ্তাহে অভিবাসন বিষয়টাকেই প্রাধান্য দিচ্ছিলেন, তিনি রিপাবলিকান পার্টির যারা সমর্থক তাদেরকে বলার চেষ্টা করছিলেন যে যদি ডেমোক্রেটিক পার্টির প্রার্থীরা নির্বাচনে বেশি সংখ্যায় জিতে যায় তাহলে তারা আপনার সীমান্তে যে নিরাপত্তা রয়েছে সে নিরাপত্তা ব্যবস্থা শিথিল করবে এবং তারা এমন একটি অভিবাসন নীতি তারা হয়তো আপনার ইমপ্লিমেন্ট করবে যে অভিবাসন নীতিতে যেই নীতিতে বেশি সংখ্যক অভিবাসীকে আমেরিকাতে আপনার প্রবেশ করতে দেওয়া হবে। এর ফলে যেটা হয়েছে যে ডক্টর মেহনাজ মোদেন এবং ডক্টর সেলিন আহমেদ যেরকমটা বলছিলেন যে আমেরিকার যে সমস্ত গ্রামীণ অঞ্চল রয়েছে সেই অঞ্চলের যারা থাকেন সেখানকার ভোটাররা কিন্তু একটু সংখ্যায় ছিলেন এবং এই মেসেজের ফলে তারাও বেশি সংখ্যায় রিপাবলিকান পার্টির প্রার্থীদেরকে ভোট দিয়েছেন। তবে আপনি যেমনটা বলছিলেন যে ট্রাম্পের গত দুই বছরে কিন্তু অর্থনৈতিক অবস্থা খুব ভালো এবং এটাও দেখা গেছে যে আপনার অভিভাবকদের যারা তাদের মধ্যে যে আপনার বেকারত্বের হার তাদের অর্থনৈতিক অবস্থা কিন্তু ভালো হয়েছে এবং তারপরে রিপাবলিকান পার্টির মধ্যে একটা বিতর্ক ছিল যে তাদের নির্বাচনী যে বার্তা সেই বার্তায় তারা কোন বিষয়কে প্রাধান্য দেবে, অর্থনৈতিক সাফল্য নাকি অভিবাসন নিয়ে মানুষের মধ্যে যে সংকট সেই সংকটটাকে। তবে ট্রাম্প সংকটটাকে প্রাধান্য দিয়েছেন এবং দেখা যাচ্ছে যে নির্বাচনের ফলাফলে একটা মিশ্র ফলাফল দেখা গেছে। তবে এখন একটা বিষয় বলা যেতে পারে যেহেতু ডেমোক্রেটিক পার্টি প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে সে কারণে অভিবাসীদের বিরুদ্ধে কোন আইন বা নীতি প্রণয়ন করতে ট্রাম্পের কিন্তু একটু কষ্ট পেতে বেগ পেতে হবে, তিনি চাইলেই আর আপনার পারবেন না কারণ সেটা নিশ্চিতভাবেই আপনার কারণে দেয়ালির জন্য যে অর্থ প্রয়োজন সেই অর্থের অনুমোদন কিন্তু সাধারণত প্রতিনিধি পরিষদে দেওয়া হয়ে থাকে। যেহেতু প্রতিনিধি পরিষদে এখন ডেমোক্রেটিক পার্টির সংখ্যাগরিষ্ঠতা হয়ে গেল সেহেতু ট্রাম্প ইচ্ছে করলেই অভিবাসন নিয়ে তার মতো করে পলিসি তিনি ইমপ্লিমেন্ট করতে পারবেন না।
জি, আমরা অনুষ্ঠানের প্রায় প্রান্তিক পর্যায়ে চলে এসেছি, আরেকটি প্রশ্ন নিতে পারবো হয়তো। বাংলাদেশ থেকে ডালিম কুমার ফোন করছেন। জি ভাই ডালিম কুমার, জি তো এটা ডালিম কুমারের এই প্রশ্নের সঙ্গেই আমরা সমাপ্তি টানবো এই অনুষ্ঠানের। প্রথমেই যাচ্ছি ডক্টর মেহনাজ মোমেনের কাছে
সেটা আপনার হাউস সেটাকে ফান্ডিং দিবে না, তাদের সেটা প্রণয়ন করা হবে না। কিন্তু একটা যেটা আমরা বলি কমপ্রিহেনসিভ ইমিগ্রেশন পলিসির কথা সেটার জন্য কিন্তু দুইটা হাউস এবং সেনেট দুই জায়গায় সংখ্যাগরিষ্ঠতা লাগবে এবং তারা যদি দুই ধরনের নীতি পাশ করেন যেটা একটা হাউসের একটা সেনেটের যেটা একবার কিনা হয়েছিল 2006 দুই হাউসে কিন্তু দুইটা ইমিগ্রেশন বিল পাশ করেছিল কিন্তু সেটা এতই তাদের পার্থক্য ছিল যে ওটার কোনো রেজাল্ট আসে নাই কারণ দুইটা নীতির সাথে মধ্যে কম্প্রোমাইজ করে একটা নীতি আপনার দুইটা হাউসকে ইয়ে করতে হবে আর কি, মানে একটা জায়গায় এসে কম্প্রোমাইজ করে রাজি হতে হবে যে এটাই হবে নীতি। কাজে কমপ্রিহেনসিভ ইমিগ্রেশন পলিসির ক্ষেত্রে আমি আশাবাদী নই, তবে এইটুকু আমি আশাবাদী যে খুব নেতিবাচক কোনো অধিবাসন নীতি প্রণয়ন করা সম্ভব হবে না বা যদি কোনোভাবে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে সেটা আসে সেটার জন্য প্রয়োজনীয় অর্থ পাওয়া যাবে।
জি ডক্টর সেলিনা আহমেদ, খুব সংক্ষেপে
যদি নীতি আসেও এখন যেহেতু আমাদের হাউসে ডেমোক্রেটিক পার্টি এসছে ওই ফিলিবাস্টার করে হয়তো বন্ধ করে দিতে পারে কিন্তু যেটা হলো মূল কথা বাজেট, ওই ওই লটাকে পাশ করার জন্য যে বাজেটের প্রয়োজন সেটা কতটুকু কার্যকরী হতে পারে। সুতরাং যেটা আমরা 2006 দেখেছি যে একটা বাজেট একটা অধিবেশন নীতি তো আসতেই পারে কিন্তু কার্যকরী হওয়ার জন্য একটু ডিফিকাল্ট হবে।
জি জি, সাদান টেক্সাস ইউনিভার্সিটির শিক্ষক ডক্টর সেলিনা আহমেদ টেক্সাস এ&এম ইউনিভার্সিটি শিক্ষক ডক্টর মেহনাজ মোমেন এবং আমার সহকর্মী ক্যালিফোর্নিয়ায় আমাদের সংবাদদাতা আবু নাসের রাজীব। আপনাদের সবাইকে এবং সে সঙ্গে শ্রোতাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে অধিবেশন এই অনুষ্ঠানের সমাপ্তি টানছি এখানেই। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সালাম নমস্কার, শুভরাত্রি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এবারে সংক্ষিপ্ত সংবাদ পড়ছেন আনিস আহমেদ।
ধন্যবাদ। যুক্তরাষ্ট্রে মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান দল সেনেটে তাদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে, তবে আট বছর পর প্রতিনিধি পরিষদে নিয়ন্ত্রণ পেয়েছে ডেমোক্রেটরা। প্রেসিডেন্ট ট্রাম্প সদম্ভে কংগ্রেস নির্বাচনে সেনেটে রিপাবলিকানদের জয়লাভের কথা জানিয়েছেন। বুধবার এক টুইট বার্তায় তিনি বলেন, যারা তার সঙ্গে নিয়ম নীতি মেনে কাজ করেছেন তারা ভালো ফল পেয়েছেন এবং যারা করেননি তাদের বিদায় নিতে হয়েছে। তিনি বলেন, অত্যন্ত জঘন্য এবং প্রতিকূলতার মাঝে আমরা এই বড় জয় পেয়েছি। কংগ্রেসের রাজনৈতিক বিভাজনের ফলে যে কোনো আইনি উদ্যোগ নেবার প্রক্রিয়া প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য এবার কষ্টসাধ্য হবে। ওদিকে ডেমোক্রেটিক বিধায়ক যারা জানুয়ারি মাসে প্রতিনিধি পরিষদে নিয়ন্ত্রণ গ্রহণ করতে যাচ্ছেন তারা প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যবসা, তার সম্পত্তি এবং গত দুবছরে ক্ষমতায় থাকার সময় তার নীতিমালার ব্যাপক তদন্ত করার সংকল্প প্রকাশ করেছেন। নিউ ইয়র্কে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান বলেছেন যে নির্বাচনী ফলাফলে এটা বোঝা যাচ্ছে যে আমেরিকান জনগণ সরকারের কাছ থেকে জবাবদিহিতা চায় এবং তারা কী চায় সে ব্যাপারে কংগ্রেসকে পরিষ্কার বার্তা দিয়েছে। ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ অযোধ্যায় রাম মন্দিরে কাজ শুরু করার আগে একটি বিশাল রামমূর্তি নির্মাণ করা হবে বলে জানিয়েছেন। এ সম্পর্কে শুনুন আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর কাছে।
অযোধ্যায় রামের আকাশ ছোঁয়া একটি মূর্তি প্রতিষ্ঠার কথা বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। গতকাল দেওয়ালির প্রাককালে যোগী অযোধ্যায় বক্তৃতা দেন, তখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী জানান ফৈজাবাদের নাম বদলে অযোধ্যা রাখা হবে, রামের বাবা দশরথের নামে হবে মেডিকেল কলেজ, মা কৌশল্যার নামে মাতৃকল্যাণ কেন্দ্র, আর রামের নামে অযোধ্যায় বিমানবন্দর গড়ে তোলা হবে। কর্ণাটক উপনির্বাচনে তিনটি লোকসভা আর দুটি বিধানসভা কেন্দ্রের চারটিতেই হারের পর বিজেপি আবার রামের ভরসায়। আজ অযোধ্যার দেওয়ালি ভাষণে যোগী ঘোষণা করেন, অযোধ্যার সঙ্গে রামের নাম জড়িয়ে আছে, তাই সরযূ নদী তীরে তার এমন একটি মূর্তি তৈরি করা হবে যা দেখতে দেশ দেশান্তর থেকে লোক আসবে।
ভগবান শ্রী রাম কে এক দর্শনীয় মূর্তি স্থাপিত হোক ভূমি কে অনুসার।
আগামী বছরের সাধারণ নির্বাচনের আগে রামের নামে এভাবে রাজনৈতিক আবহাওয়া উত্তপ্ত করে তোলার চেষ্টায় বিরোধী দলগুলো উদ্বিগ্ন। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
নিউ ইয়র্ক সিটিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিওর সঙ্গে উত্তর কোরিয়ার একজন শীর্ষ কর্মকর্তার পরিকল্পিত বৈঠকটি বাতিল করা হয়েছে। পররাষ্ট্র বিভাগ আজ খুব ভোরবেলা জারি করা এক বিবৃতিতে বলেছে যে এই বৈঠক পরে কোনো এক সময় অনুষ্ঠিত হবে। আমাদের পরস্পরের সুবিধাজনক সময়ে আমরা এই বৈঠক ডাকব, তারা বলছে। তবে ওই বিবৃতিতে এটা জানানো হয়নি যে কেন বৈঠকটি বাতিল করা হলো। কথা ছিল পম্পিও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের একজন শীর্ষ উপদেষ্টা কিম ইয়ং চলের সঙ্গে বৈঠক করবেন। এই সপ্তাহের প্রথম দিকে এই বৈঠকের ঘোষণায় বলা হয়েছিল যে তাঁরা সিঙ্গাপুর শীর্ষ বৈঠকের যৌথ বিবৃতির চারটি স্তম্ভ, যার মধ্যে রয়েছে উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণের ব্যাপারে চূড়ান্তভাবে সত্যায়ন, তার অগ্রগতি নিয়ে আলোচনা করবেন। আফগানিস্তানের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যে ইরানের বন্দর চাবাহার নির্মাণ আফগান অর্থনীতিতে যে ভূমিকা রাখছে সেজন্য ইরান বিরোধী নিষেধাজ্ঞা থেকে যুক্তরাষ্ট্র আফগানিস্তানকে ছাড় দিয়েছে। আমরা এই মাত্র জানতে পেরেছি যে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনায় ছিলেন তাহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন টমাস ব্লন্ডেন এবং ফেসবুকে সহায়তা করেছেন সাফিউল আলম মাসুদ। আমি তাহিরা কিবরিয়া আপনাদের সবাইকে আরও একবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.